রমাদান উপলক্ষে রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও বুক হৃদয়ের বসন্ত। এই অডিও বুকটি উপমহাদেশের বিখ্যাত আলেম মুফতি মোহাম্মদ শাফি ওসমানি রাহিমাহুল্লার বিখ্যাত তাফসির গ্রন্থ মারিফুল কোরআনের অডিও ভার্সন। এই রমাদান যেন হয় আমাদের কোরআনকে বোঝার এবং কোরআনকে ভালোবাসার সূচনা, যেমনটা বলেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা আনতাজ আলাল কোরআনা রবিয়া কলবি, হে আল্লাহ আপনি কোরআনকে বানিয়ে দিন আমার হৃদয়ের বসন্ত।
ان الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه وسلم تسليما كثيرا مزيدا الى يوم الدين اما بعد সংক্ষিপ্ত তাফসীর সিরিজের আজকের আলোচনা সূরা কাফিরুন, পবিত্র কোরআনের 109 নম্বর সূরা, এবং এই সূরাটি মক্কায় অবতীর্ণ।
بسم الله الرحمن الرحيم
শুরু করছি পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে।
قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ
বলো হে কাফিররা।
لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ
তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না।
وَلَا أَنْتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ
এবং আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও। আর তোমরা যার ইবাদত করছ আমি তার ইবাদতকারী হব না। আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী হবে না।
لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ
তোমাদের জন্য তোমাদের দিন আর আমার জন্য আমার দিন। আপনি কাফেরদেরকে বলে দিন, হে কাফেরের দল, তোমাদের ও আমার পথ এক হতে পারে না। এখন যেমন আমি তোমাদের উপাস্যদের ইবাদত করি না এবং তোমরা আমার উপাস্যের ইবাদত করো না, ভবিষ্যতেও আমি তোমাদের উপাস্যদের ইবাদত করব না এবং তোমরাও আমার উপাস্যের ইবাদত করবে না। এ কথার উদ্দেশ্য এই যে আমি একত্ববাদে বিশ্বাসী হয়ে শিরক করতে পারি না, এখনও না এবং ভবিষ্যতেও না। পক্ষান্তরে তোমরা মুশরিক হয়ে একত্ববাদী সাব্যস্ত হতে পারো না, এখনও না ভবিষ্যতেও না। অর্থাৎ তাওহীদ ও শিরক হাত মিলাতে পারে না। তোমরা তোমাদের প্রতিদান পাবে এবং আমি আমার প্রতিদান পাব। এর মাধ্যমে তাদের শিরকের কারণে শাস্তির খবর শোনানো হলো। শুনে নেওয়া যাক সূরা কাফিরুনের ফজিলত ও বৈশিষ্ট্য। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত রেওয়ায়েতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের সুন্নত নামাজ পাঠ করার জন্য দুটি সূরা উত্তম, সূরা কাফিরুন ও সূরা ইখলাস। তাফসীরে ইবনে কাসীরে কয়েকজন সাহাবি থেকে বর্ণিত আছে যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফজরের সুন্নত এবং মাগরিবের পরবর্তী সুন্নতে এই দুটি সূরা অধিক পরিমাণে পাঠ করতে শুনেছেন। একজন সাহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুরোধ করলেন, আমাকে ঘুমানোর আগে পাঠ করার জন্য কোনো দোয়া বলে দিন। তিনি সূরা কাফিরুন পাঠ করতে আদেশ দিলেন এবং বললেন, এটা শিরক থেকে মুক্তিপত্র। হযরত জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, তুমি কি চাও যে সফরে গেলে সঙ্গীদের চেয়ে বেশি সুখে স্বাচ্ছন্দ্যে থাকো এবং তোমার আসবাবপত্র বেশি হয়? আমি জবাব দিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি অবশ্যই তা চাই। তিনি বললেন, কোরআনের শেষ দিককার পাঁচটি সূরা, সূরা কাফিরুন, আন নাসর, ইখলাস, ফালাক ও নাস পাঠ করো এবং প্রত্যেক সূরা বিসমিল্লাহ বলে শুরু করো ও বিসমিল্লাহ বলে শেষ করো। হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলেন, আগে আমার অবস্থা এমন ছিল যে সফরে আমার পাথেয় কম এবং সঙ্গীদের তুলনায় আমি বেশি দুর্দশাগ্রস্ত হতাম। কিন্তু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিক্ষা অনুসরণ করলাম, তখন থেকে সফরে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিছা কামড় দিলে তিনি পানির সাথে লবণ মিশিয়ে সূরা কাফিরুন, সূরা ফালাক ও নাস পাঠ করে ক্ষতস্থানে পানি লাগালেন। শুনে নেওয়া যাক সূরা কাফিরুনের শানে নজুল। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, ওয়ালিদ ইবনে মুগাইরা, আস ইবনে ওয়াইল, আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব ও উমাইয়া ইবনে খালাফ একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, আসুন আমরা আমাদের মধ্যে এই শান্তি চুক্তি করি যে এক বছর আপনি আমাদের উপাস্যদের ইবাদত করবেন এবং এক বছর আমরা আপনার উপাস্যের ইবাদত করব। তিব্রানির রিওয়ায়তে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, কাফিররা প্রথমে পারস্পরিক শান্তির স্বার্থে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের সামনে এই প্রস্তাব রাখল যে, আমরা আপনাকে বিপুল পরিমাণে ধন সম্পদ দেব, ফলে আপনি মক্কার সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি হয়ে যাবেন। আপনি যে মহিলাকে ইচ্ছা বিয়ে করতে পারেন, বিনিময়ে আপনি শুধু আমাদের দেবতাদের খারাপ বলবেন না। যদি আপনি এটাও মেনে না নেন, তবে এক বছর আমরা আপনার উপাস্যের ইবাদত করব এবং এক বছর আপনি আমাদের উপাস্যদের ইবাদত করবেন। আবু সালেহ থেকে বর্ণনায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মক্কার কাফিররা পারস্পরিক শান্তির লক্ষ্যে এই প্রস্তাব দিল যে, আপনি আমাদের কোনো কোনো প্রতিমার গায়ে শুধু একটু হাত লাগিয়ে দিন, আমরা আপনাকে সত্য বলব। এর পরিপ্রেক্ষিতে জিব্রিল আলাইসাল্লাম সূরা কাফিরুন নিয়ে আগমন করলেন। এতে কাফিরদের কাজকর্মের সাথে সম্পর্ক ছেদ এবং আল্লাহর অকৃত্রিম ইবাদতের আদেশ আছে। এই শানে নুজুলে উল্লিখিত একাধিক ঘটনার মধ্যে কোনো বৈপরীত্য নেই। সবগুলো ঘটনাই সংঘটিত হতে পারে এবং সবগুলোর জবাবেই সূরাটি অবতীর্ণ হতে পারে। এ ধরনের শান্তি চুক্তিতে বাধা দেওয়া জবাবের মূল লক্ষ্য। লা আহবুদু মা তাহবুদুন, এই সূরায় কয়েকটি বাক্য বারে বারে উল্লিখিত হওয়ায় স্বভাবত প্রশ্ন দেখা দিতে পারে। এই ধরনের আপত্তি দূর করার জন্য ইমাম বুখারী রহিমাহুল্লাহ অনেক তাফসিরবিদ থেকে বর্ণনা করেছেন যে একই বাক্য একবার বর্তমানকালের জন্য এবং একবার ভবিষ্যৎকালের জন্য উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, আমি এখন যেমন কার্যত তোমাদের উপাস্যদের ইবাদত করি না এবং তোমরা আমার উপাস্যের ইবাদত করো না, তেমনি ভবিষ্যতেও এমন হতে পারে না। তাফসিরের সারসংক্ষেপে এই তাফসিরই বর্ণনা করা হয়েছে। কিন্তু ইমাম বুখারীর তাফসিরে লকুম দিনুকুম ওয়ালিয়া দিন এই আয়াতের অর্থ বলা হয়েছে যে, শান্তি চুক্তির প্রস্তাবিত পদ্ধতি গ্রহণযোগ্য নয়, আমি আমার ধর্মের উপর কায়েম আছি এবং তোমরা তোমাদের ধর্মের উপর কায়েম আছো, অতএব এর পরিণতি কী হবে। বায়ানুল কোরআনে এখানে দিন অর্থ ধর্ম নয়, প্রতিদান করা হয়েছে। ইবনে কাসির রহিমাহুল্লাহ এখানে অন্য একটি তাফসির অবলম্বন করেছেন। তিনি এক জায়গায় মাকে মাউসুল ধরেছেন এবং অন্য জায়গায় মাসদার ধরেছেন, ফলে প্রথম লা আহবুদু মা তাহবুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আহবুদ এই আয়াতের অর্থ এই যে, তোমরা যেসব উপাস্যের ইবাদত করো আমি তাদের ইবাদত করি না, এবং আমি যে উপাস্যের ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। দ্বিতীয় জায়গায় ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আহবুদ এই আয়াতের অর্থ এই যে, আমার ও তোমাদের ইবাদতের পদ্ধতি ভিন্ন ভিন্ন, আমি তোমাদের মতো ইবাদত করতে পারি না এবং বিশ্বাস স্থাপন না করা পর্যন্ত তোমরাও আমার ইবাদত করতে পারো না। এভাবে প্রথম জায়গায় উপাস্যদের বিভিন্নতা এবং দ্বিতীয় জায়গায় ইবাদত পদ্ধতির ভিন্নতার কথা ইঙ্গিত করা হয়েছে। সার কথা এই যে, তোমাদের মধ্যে ও আমার মধ্যে উপাস্যের ক্ষেত্র মিল নেই, ইবাদত পদ্ধতিরও মিল নেই। আর এর মধ্যতেই একই কথা বারবার উল্লেখ করার প্রশ্নের জবাব মিলে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমানদের ইবাদত পদ্ধতি তাই যা আল্লাহর পক্ষ থেকে ওয়াহির মাধ্যমে বলে দেওয়া হয়েছে, আর মুশরিকদের ইবাদত পদ্ধতি নিজেদের মন গড়া। ইবনে কাসির রহিমাহুল্লাহ এই তাফসিরের পক্ষে বক্তব্য রাখতে চেয়ে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমার অর্থ তাই হয় যে, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং ইবাদত পদ্ধতি সেটাই গ্রহণযোগ্য যা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে পৌঁছেছে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন এই তাফসির প্রসঙ্গে ইবনে কাসির রহিমাহুল্লাহ বলেন, এই বাক্যটির অর্থ তেমনি যেমন অন্য আয়াতে আছে,
আর
যদি তোমাকে মিথ্যা প্রতিপন্ন করে, তবে বলো আমার জন্য আমার কর্ম আর তোমাদের জন্য তোমাদের কর্ম। সূরা ইউনুস আয়াত 41। অন্য আরেক আয়াতে আছে যে, লানা আমালুনা ওয়ালাকুম আমালুকুম, আমাদের জন্য আমাদের আমল আর তোমাদের জন্য তোমাদের আমল। এর সারমর্ম এই যে, ইবনে কাসির রহিমাহুল্লাহ দীন শব্দকে ধর্মের কাজকর্মের অর্থে নিয়েছেন এবং উদ্দেশ্য তাই যা বায়ানুল কোরআনে আছে, যে প্রত্যেককে নিজ নিজ কর্মের প্রতিদান ও শাস্তি ভোগ করতে হবে। কোনো কোনো তাফসিরবিদ বলেন, স্থান বিশেষে সব পুনরায় উল্লেখ করা আপত্তিকর নয়। অনেক স্থানে পুনরায় উল্লেখ করা ভাষার অলঙ্কার রূপে গণ্য হয়। যেমন সূরা ইনশিরাতে ফাইন্নামা আলু উসরি ইউসরা ইন্নামা আলু উসরি ইউসরা এই আয়াতে তাই হয়েছে। এখানে পুনরায় উল্লেখ করার উদ্দেশ্য এক হচ্ছে বিষয়বস্তুর প্রতি জোর দেওয়া, আর দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে একাধিক বাক্যে খণ্ডন করা, কারণ তারা শান্তি চুক্তির প্রস্তাবও একাধিকবার দিয়েছিল। কাফিরদের সাথে শান্তি চুক্তির কিছু প্রকার বৈধ আর কিছু প্রকার অবৈধ। এই সূরায় কাফিরদের প্রস্তাবিত শান্তি চুক্তির কিছু প্রকার সম্পূর্ণ খণ্ডন করে সম্পর্ক ছেদ ঘোষণা করা হয়েছে, কিন্তু স্বয়ং কোরআনে পাক একথাও আছে যে কাফিররা সন্ধি করতে চাইলে তোমরাও সন্ধি করো। সূরা আনফাল আয়াত 61। মদিনা হিজরত করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ইহুদিদের সাথে শান্তি চুক্তি সম্পাদন করেছিলেন, তাই কোনো কোনো তাফসীরবিদ সূরা কাফিরুনকে মানসুখ ও রোহিত সাব্যস্ত করেছেন, এবং এর বড় কারণ লাকুম দিনুকুম ওয়ালিয়াদিন আয়াতটি, কেননা এটা বাহ্যত জিহাদের আদেশের বিপরীত। কিন্তু বিশুদ্ধ কথা এই যে লাকুম দিনুকুম ওয়ালিয়াদিন এর অর্থ এমন নয় যে কুফর করার অনুমতি আছে অথবা কুফরে বহাল থাকার নিশ্চয়তা দেয়া হয়েছে, বরং এর সারমর্ম হল যেমন কর্ম তেমন ফল। অধিকাংশ তাফসীরবিদদের মতে সূরাটি রহিত হয়নি। যে ধরনের শান্তি চুক্তি করার বিরুদ্ধে এই সূরা অবতীর্ণ হয়েছিল তা সে সময়ও নিষিদ্ধ ছিল এবং আজও নিষিদ্ধ রয়েছে। সূরা আনফালের এই আয়াতে ওয়া ইন জানাহু আয়াত দ্বারা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুক্তি দ্বারা যে শান্তি চুক্তি অনুমতি বা বৈধতা জানা যায় তা সে সময় যেমন বৈধ ছিল আজও তেমনি বৈধ আছে। বৈধতা ও অবৈধতার আসল কারণ হচ্ছে স্থান কাল পাত্র এবং সন্ধির শর্তাবলী। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা দিতে গিয়ে বলেছেন, সেই সন্ধি অবৈধ যা কোনো হারামকে হালাল অথবা হালালকে হারাম করে। এখন চিন্তা করুন, কাফিরদের প্রস্তাবিত চুক্তি মেনে নিলে শিরক করা জরুরি হয়ে পড়ে, কাজেই সূরা কাফিরুনে এই ধরনের সন্ধি নিষিদ্ধ করেছে। পক্ষান্তরে ইহুদিদের সাথে সম্পাদিত চুক্তিতে ইসলামের মূলনীতি বিরুদ্ধে কোনো বিষয় ছিল না। উদারতা, সদ্ব্যবহার ও শান্তি অন্বেষায় ইসলামের সাথে অন্য কোনো ধর্মের তুলনা হয় না। কিন্তু শান্তি চুক্তি মানবিক অধিকারের ব্যাপার হয়ে থাকে, আল্লাহর আইন ও ধর্মের মূলনীতিতে কোনো প্রকার দরকষাকষির অবকাশ নেই। সূরা কাফিরুনের সংক্ষিপ্ত তাফসীর এখানে শেষ। ওসল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015।